আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সূরার ফজিলত ও বিষয়বস্তু অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম এবং শুভেচ্ছা। এই অনুষ্ঠানের মধ্যে আমরা কোরআনে পাকের ধারাবাহিকভাবে যত সূরাসমূহ রয়েছে এই সূরার ফজিলতসমূহ এবং বিষয়বস্তু সম্পর্কে আমরা আলোচনা করে থাকি। আজকেও ইনশাআল্লাহ তাআলা আমরা কোরআনে পাকের একটি সূরার বিষয়বস্তু এবং ফজিলত সম্পর্কে আলোচনা শোনার সৌভাগ্য অর্জন করব। প্রথমেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শুনি। মজমাউ জাওয়ায়েদ নামক কিতাবে রয়েছে হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাফাআত মূলক ইরশাদ হচ্ছে, ইন্নাল্লাহ ওয়াক্কালা বিকবরি মালাকান, নিশ্চয় আল্লাহ পাক একজন ফেরেশতা আমার কবরে নিযুক্ত করেছেন, যাকে সকল সৃষ্টির আওয়াজ শোনার শক্তি দান করা হয়েছে। ফলা ইউসল্লি আলাইয়া আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামতি ইল্লা আবলাগনি বি ইসমিহি ওয়া ইসমি আবিহি হাযা ফুলান ইবনু ফুলান কদ সাল্লা আলাইক। সুতরাং কিয়ামত পর্যন্ত যে কেউ আমার উপর দুরূদ শরীফ পড়বে, তবে সে আমাকে তার এবং তার পিতার নাম পেশ করবে, এভাবে বলবে যে অমুকের পুত্র অমুক আপনার উপর দুরূদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পাঠকারীরা কীরূপ ভাগ্যবান যে তার নাম সাথে পিতার নাম সহ প্রিয় নবী রাসূলে আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান দরবারে পেশ করা হয়। এখানে এই বিষয়টিও অত্যন্ত ইমান তাজাকারী যে কবরে আনোয়ারের উপস্থিত ফেরেশতাকে কেরূপ শ্রবণ শক্তি দেওয়া হয়েছে যে দুনিয়ার কোনায় কোনায় একই সময় দুরূদ শরীফ পাঠকারী লাখো মুসলমানের খুবই নিম্ন স্বরও শুনে নেয় এবং তাকে ইলমে গ্যাবও দান করা হয়েছে, যেন সে দুরূদ শরীফ পাঠকারীর নাম বরং তার পিতা মহোদয়ের নামও জেনে নিতে পারে, যেখানে দরবারের রিসালাতের খাদিমের শ্রবণ শক্তি ও ইলমে গ্যাবের এই অবস্থা সেখানে স্বয়ং হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা ও ইলমে গায়েবের অদৃশ্যের জ্ঞানের কী রূপ শান হবে। তিনি কেন তার গোলামদের চিনবেন না এবং কেনই বা তাদের ফরিয়াদ শুনে আল্লাহ পাকের ক্ষমতা বলে সাহায্য করবেন না? তো এই হাদিসে মুবারকা দ্বারা আমরা অনেক কিছু শুনতে পারলাম এবং জানতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করার সৌভাগ্য অর্জন করে। আমরা যত বেশি দুরূদ শরীফ পাঠ করব, তত বেশি আমাদের নাম আমাদের পিতার নাম সহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করা হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক, আজ আমরা যে সূরা সম্পর্কে আলোচনা করব তার নাম হচ্ছে সূরাতুল আনআম। এই সূরাটি সপ্তম পারায় অবস্থিত। এই সূরার একটি বিশেষত্ব হচ্ছে এই সম্পূর্ণ সূরাটি একই রাতে অবতীর্ণ হয়েছে, অর্থাৎ এক রাতে সম্পূর্ণ সূরা অবতীর্ণ হয়েছে। কোরআনে পাকের প্রথমে তো এটা জেনে রাখা উচিত যে সম্পূর্ণ কোরআনে পাক একসাথে অবতীর্ণ হয় নাই, ধারাবাহিকভাবে অবতীর্ণ হয়েছে। তারপর কোরআনে পাকের অসংখ্য সূরার আয়াতগুলো বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন অনুযায়ী অবতীর্ণ হয়েছে, কখনো একটি আয়াত, কখনো পাঁচটি আয়াত, কখনো দশটি আয়াত, কখনো সম্পূর্ণ ঘটনা কোরআনে পাকের আয়াতে অবতীর্ণ হয়েছে। কিন্তু সূরাতুল আনাম এমন একটি সূরা যা এক রাতে অবতীর্ণ হয়েছে সম্পূর্ণ সূরাটি। এই সূরাটি অনেক বড় একটি সূরা। সূরাটি মোটামুটি প্রায় এক পাড়া জুড়ে বিস্তারিত। তো এত বড় সূরা আল্লাহ রাব্বুল আলামিন এক রাতে অবতীর্ণ করেছেন। হাজর আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, এই সূরাটি অর্থাৎ সূরাতুল আনআম হচ্ছে মক্কি সূরা, অর্থাৎ হিজরতের পূর্বে এই সূরাটি অবতীর্ণ হয়েছে। এক বর্ণনায় রয়েছে যে এই সূরার ছয়টি আয়াত মদিনাতুল মুনাওয়ারাতে অবতীর্ণ হয়েছে এবং বাকি সম্পূর্ণ আয়াতসমূহ একই রাতে মক্কাতুল মুকাররমাতে অবতীর্ণ হয়েছে। এই সূরাতে অর্থাৎ সূরাতুল আনআমে 20টি রুকু এবং 165টি আয়াতে মুবারাকা রয়েছে। সূরাতুল আনআমকে সূরা আনআম কেন বলা হয়? আরবি ভাষায় গরু, ছাগল, ভেড়া, উট প্রভৃতি গবাদি পশুকে বলা হয় আনআম। তাই সূরাটির নাম সূরা আনআম, গবাদি পশু সম্পর্কিত বিষয়বস্তু। অর্থাৎ এই সূরার মধ্যে যেহেতু গবাদি পশু সম্পর্কিত কিছু আলোচনা হয়েছে বিধায় এই সূরার নাম সূরা আনআম রাখা হয়েছে। মক্কার মুশরিকরা জাহিলিয়তের যুগে নানা অদ্ভুত ও ভ্রান্ত বিশ্বাসে ডুবেছিল। তারা তাদের গবাদি পশু নিয়ে অনেক নিজস্ব নিয়ম বানিয়ে রেখেছিল। যেমন তারা বলতো যে এই পশু আল্লাহর নামে, আবার বলতো যে এই পশু আমাদের দেবতা দেবীর নামে। এর মাধ্যমে তারা আল্লাহ তাআলার সাথে শিরিক করত এবং মূর্তিদের অংশীদার বানাইত। আচ্ছা, কখনো কখনো নির্দিষ্ট বাছুরকে বলতো যে এটা খাওয়া হারাম, আবার আরেকটি সম্পর্কে বলতো এটা আমাদের দেবতার জন্য উৎসর্গ করা হয়েছে, এই পশুকে আমরা দেবতার জন্য উৎসর্গ করলাম। আবার কিছু পশুকে তারা এভাবে বলতো যে এই পশু মহিলা খাবে, পুরুষ খেতে পারবে না, এটা পুরুষ খাবে মহিলা খেতে পারবে না, মানে এমন হাস্যকর নিয়ম তারা বেঁধে রাখত। আসল কথা হলো এগুলো তাদের কুসংস্কার ছাড়া কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন এসব ভুল বিশ্বাসের স্পষ্ট জবাব দিয়েছেন সূরা আনআমের 136 এবং 138 নম্বর আয়াতে। তো যেহেতু গবাদি পশু সম্পর্কে তারা ভ্রান্ত আকিদা বিশ্বাস পোষণ করত এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে পাকের আয়াতের মাধ্যমে তাদের এই ভ্রান্ত বিশ্বাসের ভুল ধারণার খণ্ডন করেছেন, তাই এই সূরার নাম সূরা আনআম রাখা হয়েছে। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কথাও বুঝিয়ে দিয়েছেন 136 এবং 138 নম্বর আয়াতে যে হালাল হারাম নির্ধারকের অধিকার শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। মানুষের বানানো কোনো নিয়মই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। গবাদি পশুকে নিয়ে যে শিরিক ও কুসংস্কার তারা করত এসবের কঠোর প্রত্যাখ্যান কোরআনে পাকের মধ্যে এই সূরা সূরা আনআমের মধ্যে করা হয়েছে। তাই এই সূরার নাম হচ্ছে সূরা আনআম, অর্থাৎ গবাদি পশুর সূরা। সূরা আনআমের ফজিলত হাদিসে মুবারাকাতে বর্ণিত রয়েছে। শুআবুল ইমানের মধ্যে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন সূরা আনআম নাজিল হয় তখন এর সঙ্গে এমন একদল ফেরেশতা নেমে আসে যারা উচ্চ স্বরে তাসবিহ পড়ছিল। তাদের তাসবিহের আওয়াজ আসমান ও জমিনের প্রান্তসমূহে ভরে যায়। পৃথিবীও তাদের আগমনের কারণে কাঁপতে থাকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানা রাব্বিয়াল আযীম, অর্থাৎ আমরা নামাজের রুকুর মধ্যে যেটা পড়ে থাকি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হামদ পড়ে থাকি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার এই কথা বললেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তো বোঝা গেল এটি এমন মুবারকময় সূরা যে যখন সূরা আনআম নাজিল হয় তখন এক দল ফেরেশতা পৃথিবীতে আসে, তারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার তাসবিহ পাঠ করতে থাকে এবং এর তাসবির আওয়াজে আসমান এবং জমিনের প্রান্তসমূহ ভরে যায় এবং পৃথিবীও তাদের আগমনে কাঁপতে থাকে। কেমন মুবারকময় সূরা এটি। এক বর্ণনায় এসেছে যে সূরা আনআমের যে প্রথম আয়াত সেটা তাওরাত শরীফের প্রথম আয়াত ছিল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এবং সূরা আনআমের যে শেষ আয়াত সেটা তাওরাত শরীফের মধ্যেও ছিল। সূরা আনআমের মোবারকময় আয়াতগুলো এমন পবিত্র এবং এমন বরকতময় যে আল্লাহ তাবারাকাওয়া তাআলা তাওরাত শরীফের কিছু আয়াতকে সূরা আনআমের মধ্যে বয়ান করেছেন, এমনকি সূরা আনআমের প্রথম আয়াত যেটা এটা তাওরাত শরীফেরও প্রথম আয়াত ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, যে ব্যক্তি সকালের নামাজে, সকালের নামাজের উদ্দেশ্য হচ্ছে ফজরের নামাজে, সূরা আনআমের প্রথম তিনটি আয়াত তেলাওয়াত করবে, তার প্রতি 40,000 ফেরেশতা আসমান হইতে অবতীর্ণ হবে এবং তাদের নেকির সমপরিমাণ নেকি ওই ব্যক্তিকে যে সূরা আনআম ফজরের নামাজের পর তেলাওয়াত করেছে তাকে প্রদান করা হবে। সুবহানাল্লাহ। আর সপ্তম আসমান থেকে এমন এক ফেরেশতা তার জন্য অবতীর্ণ হবে যার হাতে একটি হাতুড়ি থাকবে এবং সে তাকে, অর্থাৎ ওই ব্যক্তিকে হেফাজত করবে। যখনই শয়তান ওই ব্যক্তিকে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করবে তখনই ওয়াসওয়াসা থেকে বাঁচানোর জন্য ওই ফেরেশতা শয়তানকে হাতুড়ি দিয়ে আঘাত করবে আর এভাবে ওই ব্যক্তি এবং শয়তানের মধ্যখানে 70টি পর্দা চলে আসবে যা তাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবে, রক্ষা করবে। শুধু তাই নয়, যখন এ বান্দা কিয়ামতের দিন আসবে তখন আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দাকে বলবে যে হে আমার বান্দা, আমি তোমার রব, তুমি আমার বান্দা, আমার আরশের ছায়ায় চলে এসো, কাউসারের হজ থেকে তৃষ্ণা মিটিয়ে নাও, সালসাবিল নামক নহর থেকে গোসল করে নাও এবং হিসাব নিকাশ ছাড়া জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এটি হচ্ছে সূরা আনআমের ফজিলত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকেও ফজরের নামাজের পর সূরা আনআম তেলাওয়াত করার তৌফিক দান করুক। আর এটা শুধু নামাজের মধ্যে পড়লে সওয়াব পাওয়া যাবে বিষয়টা কিন্তু এমন না, বরং নামাজের পরেও যদি আপনি পড়েন তাহলেও এর সওয়াব পাওয়া যাবে। যেমন এক রিওয়ায়াতে রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাত সহকারে পড়ল এবং সে জায়গায় বসে থাকলো, অতঃপর সূরা আনআমের প্রথম তিনটি আয়াত তেলাওয়াত করল, তো আল্লাহ তার সঙ্গে 70 জন ফেরেশতা নিযুক্ত করে দেন, তারা কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতে থাকবে এবং ওই ব্যক্তির জন্য ক্ষমা ও মাফের দোয়া করতে থাকবে, তার জন্য সর্বদা ইস্তেগফার মাগফিরাতের আবেদন জানাতে থাকবে। তাই দর্শক, আমাদের সাহাবায়ে কেরামদেরও অভ্যাস ছিল প্রতিনিয়ত তারা কোরআনে পাকের বেশি বেশি করে তেলাওয়াত করতেন, তারা নিজেদের রুটিনের মধ্যে এ অভ্যাস বানিয়ে নিয়েছিলেন যে প্রতিদিন তারা কোরআন শরীফ তেলাওয়াত করবেন। সূরা আনআমের একটি বিশেষত্ব হচ্ছে যে সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই কোরআনে পাকের হিফজ করত, আবার অনেকে আছে সম্পূর্ণ কোরআনে পাক হিফজ না করলেও কোরআনে পাকের কিছু সূরা মুখস্থ করে নিত। তো যে সকল সাহাবায়ে কেরাম কিছু সূরা মুখস্থ করত, তাদের মধ্যে যারা সূরা বাকারা এবং সূরা আনআম মুখস্থ করত বা হিফজ করত, তাদেরকে ওলেমায়ে কেরামদের তালিকায় গণনা করা হইতো। অর্থাৎ সাহাবায়ে কেরামদের মধ্যে যারা সূরা আনআমকে মুখস্থ করে রাখত, সাহাবায়ে কেরাম তাদেরকে ওলেমায়ে কেরামদের মধ্যে গণনা করতেন। সাহাবায়ে কেরামগণ শুধু কোরআনে পাক বা কোরআনে পাকের কিছু সূরা হিফজ করতেন না, বরং সূরাগুলার অর্থকে বুঝতেন, তার তাফসীরকে বুঝতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কোনো আয়াতের কী অর্থ ব্যাখ্যা করেছেন সেটা মনে রাখতেন। তাই তো হযরত উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সূরা বাকারা মুখস্থ করলেন এবং এর অর্থ এবং তাফসীরকে বুঝলেন, তখন তিনি এত খুশি হলেন যে একটি উট জবাই করে সাহাবায়ে কেরামদেরকে আহার করালেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন যে আল্লাহ তাআলা আমাকে সূরা বাকারাকে বুঝার তৌফিক দান করেছে। সাহাবায়ে কেরামদের মন মানসিকতা দেখুন, সাহাবায়ে কেরামদের অবস্থা দেখুন, কোরআনে পাকের একটি সূরা হিফজ করে নিয়েছে এবং এর অর্থ, এর ব্যাখ্যা এবং তাফসীরকে বুঝে নিয়েছে বিধায় আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করু। উট জবাই করে সাহাবায়ে কেরামদেরকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আহার করালেন। আমাদেরও উচিত বেশি বেশি করে কোরআনে পাক হিফজ করা, স্মরণ করা, মুখস্থ করা, কম পক্ষে কোরআনে পাক তেলাবাত করার অভ্যাস গড়ে তোলা। সাহাবায়ে কেরামগণ প্রতিনিয়ত কোরআনে পাক তেলাবাত করতেন, এমনকি হযরত উসমানে গনি রাদিয়াল্লাহ তাআলা আনহু তো প্রত্যেক দিন কতটুকু পড়বেন এটাও নির্ধারণ করে রেখেছিলেন। পুরো সপ্তাহে তিনি একটি কোরআন খতম দিতেন। জি হ্যাঁ, যেমন হযরত উসমানে গনি রাদিয়াল্লাহ তাআলা আনহু শুক্রবার দিন সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা মায়দা পর্যন্ত কোরআনে পাক তেলাওয়াত করতেন। শনিবার দিন তিনি সূরা আনআম থেকে শুরু করে সূরা হুদ পর্যন্ত তেলাওয়াত করতেন। আর রবিবার দিন সূরা ইউসুফ থেকে সূরা মরিয়াম পর্যন্ত তেলাওয়াত করতেন এবং সোমবার দিন সূরা তোহা থেকে শুরু করে সূরা তসিন মিম পর্যন্ত পড়তেন। আর মঙ্গলবার দিন সূরা আঙ্কাবুত থেকে শুরু করে সূরা সোয়াদ পর্যন্ত তেলাওয়াত করতেন। আর বুধবার দিন সূরা তানজিল থেকে শুরু করে সূরা আর রহমান পর্যন্ত তেলাওয়াত করতেন। আর বৃহস্পতিবার দিন তিনি সূরা ওয়াকিয়া থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করে কোরআনে পাক খতম দিতেন। তাই আমাদেরকে উচিত প্রতিনিয়ত বেশি বেশি করে কোরআনে পাকের তেলাওয়াত করা। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহ তাআলা আনহু এত বড় সাহাবি হওয়ার পরেও তিনি প্রতিনিয়ত কোরআনে পাক পড়তেন, এমনকি একটা নিয়ম বেঁধে নিয়ে রেখেছিলেন যে আমি প্রত্যেক দিন এভাবে এভাবে করে কোরআন শরীফ তেলাওয়াত করব। তো আমাদের উচিত কোরআন শরীফ তেলাওয়াত করা। অদর দর্শক, সূরা আনআমের মধ্যে জাহিলি যুগের কিছু খারাপ কাজের প্রতি নিন্দা জানানো হয়েছে এবং সে কাজ থেকে বাঁচার এবং না করার আদেশ দেওয়া হয়েছে। যেমন এতিম বাচ্চাদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা, এটা থেকে নিষেধ করা হয়েছে। অনুরূপভাবে ইসলামের আগের যুগে, বিশেষ করে জাহিলিয়তের সময়, অনেক মানুষ তাদের সন্তানদের, বিশেষ করে মেয়েদের অকারণে হত্যা করত, এটা থেকে নিষেধ করা হয়েছে। আচ্ছা, তাদের হত্যা করার বিশেষ দুটি কারণ ছিল। এক হচ্ছে দারিদ্রের ভয়, তারা মনে করতে সন্তান বড় হইলে খাওয়ানোর খরচ বাড়বে, দরিদ্র হয়ে যাবে, তাই ছোটোবেলাতেই সন্তানকে মেরে ফেলতো, নাউজুবিল্লাহ। আর অনেকে মনে করতো মেয়ে সন্তান রাখা লজ্জার বিষয়, শত্রুরা অপহরণ করলে বা অন্য আঘাত এলে পরিবারের সম্মান নষ্ট হবে, এই ভুল ধারণা থেকে তারা শিশুদের হত্যা করত। তো সূরা আনআমের মধ্যে এই কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং খুব স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না দারিদ্রের ভয়ে, কারণ জীবিকা আমি দেই, রিজিক আমি দেই। দুনিয়ার অভাবে দোহাই দিয়ে শিশু হত্যা করা আল্লাহর কাছে অনেক বড় অন্যায়, অনেক বড় অপরাধ, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা খুব বড় গুনাহ এবং কঠিন অপরাধ। মানুষ যে জিনিসের বানানো নিয়মে কিছু সন্তানকে হারাম বা হালাল বানিয়ে ফেলেছিল, এটা ছিল শিরিক ও জাহিলিয়তের একটি রূপ। তাই আল্লাহ তাআলা তাদের এই অজ্ঞতা এবং জুলুমকে বাতিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে কন্যা সন্তানকে এবং নিজের সন্তানকে হত্যা করার নিষেধ করেছেন। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সন্তানকে হত্যা করো না, আর রিজিক তো আমি দিয়ে থাকি। জাহিলি যুগে কন্যা সন্তানদের উপর অনেক জুলুম করা হইতো, তাদেরকে হত্যা করে দেওয়া হইতো, কিন্তু ইসলাম এসে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে এসে কন্যা সন্তানদের মর্যাদা বাড়িয়েছেন, কন্যা সন্তানদের ফজিলত বয়ান করেছেন। যেমন আবু দাউদ শরীফের হাদিসে মুবারাকাতে রয়েছে, যে ব্যক্তির কন্যা সন্তান হয় তবে সে যেন তাকে জীবিত দাফন না করে, তাকে নিকৃষ্ট মনে না করে এবং নিজের পুত্র সন্তানকে এর উপর প্রাধান্য না দেয়, তবে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর ফিরদাউসুল আকবর কিতাবের মধ্যে রয়েছে, কন্যা সন্তানদেরকে মন্দ বলো না, আমিও কন্যা সন্তানের পিতা, সুবহানাল্লাহ, নিশ্চয়ই কন্যা সন্তান তো অনেক ভালোবাসা প্রদানকারিণী, দুঃখ নিবারণকারিণী এবং খুবই কমল হৃদয়ের হয়ে থাকে। আর শারহে সুন্নাহ কিতাবের মধ্যে রয়েছে, যে ব্যক্তি তিনজন কন্যা সন্তান বা বোনকে এভাবে লালন পালন করে যে তাদেরকে শিষ্টাচার শিখায় এবং তাদের সাথে দয়াময় আচরণ করে, এমনকি আল্লাহ পাক তাদেরকে অমুখাপেক্ষী বানিয়ে দেয়, যেমন তাদের বিবাহ হয়ে যায়, তবে আল্লাহ পাক তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইরশাদ শুনে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি দুইজন কন্যা সন্তান লালন পালন করে তখন এরশাদ করেন তার জন্য এরূপ প্রতিদান ও সওয়াব রয়েছে। বর্ণনাকারী বলেন, এমনকি লোকেরা যদি একজনের কথাও বলতো তবে হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কেও এরূপই এরশাদ করতেন। তো কন্যা সন্তানের অনেক ফজিলত, যদি কারো কন্যা সন্তান হয় তাহলে তার মন খারাপ করা উচিত না, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত, আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করা উচিত, কন্যা সন্তানকে ভালোবাসা উচিত, আদর করা উচিত, কারণ কন্যা সন্তান খুব আদরের হয় এবং কন্যা সন্তানরাই রহমত এবং বরকতের মাধ্যম হয়ে থাকে। তো সূরা আনআমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তানদেরকে এবং বিশেষ করে যে কোনো সন্তানকে দারিদ্রতার ভয়ে হত্যা করতে নিষেধ করেছেন। এছাড়া আরও অসংখ্য গুনাহ থেকেও বাঁচতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মোবারাকাতে অর্থাৎ সূরা আনআমের মধ্যে নিষেধ করেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অসংখ্য গুনাহ থেকে বান্দাদেরকে বাঁচার আদেশ দিয়েছেন, যেমন ইয়াতিমের সম্পদকে অন্যায়ভাবে বক্ষণ করা, তারপর ওজনে যেন কম না দেওয়া হয়, ওজনের পরিমাপে যেন ভালোভাবে ন্যায় বিচারের সাথে দেওয়া হয়, তারপর আদালতের মধ্যে কোর্টের মধ্যে সাক্ষ্য যেন সততার সাথে দেওয়া হয়। এছাড়া এই সূরার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার সম্প্রদায়ের আলোচনাও রয়েছে এবং শেষে দীনে ইসলামের ফজিলতও আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন। তো আল্লাহ তাআলা সূরা আনআমের যে ফজিলত এবং বিষয়বস্তু আমরা শোনার সৌভাগ্য অর্জন করেছি স্মরণ রাখার এবং অপরের নিকটা পৌঁছানোর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ।